ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বৃহস্পতিবার দুপুর, বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
বাংলাদেশের সামগ্রিক জনগোষ্ঠীর কাছে চালের ক্রমাগত ঊর্ধ্বগতি এই মুহূর্তে সবচেয়ে বড় উদ্বেগের কারণ।
রয়েছে আমাদের কলকাতার সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।
বন্ধ তুলে নিতে সরকারের তরফে ফের অনুরোধ জানানো হয়।
তাছাড়াও রয়েছে নোবেল শান্তি পুরস্কার জয়ী কৈলাস সত্যার্থীর সাক্ষাৎকার। তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। আফগানিস্তানের দক্ষিণের হেলমান্দ প্রদেশে একটি বিশাল আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত 29 জন নিহত এবং আরও 60 জনেরও বেশি লোক আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্রাদেশিক রাজধানী লাশকারগাতে নিউ কাবুল ব্যাংকের সামনে সৈন্যরা এবং সরকারি কর্মচারীরা তাদের বেতন তোলার জন্য সমবেত হলে এই বোমা আক্রমণের ঘটনাটি ঘটে। প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র ওমর জোয়াক ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, আহতদের কারো কারো অবস্থা শোচনীয়। তিনি বলেন, এই ঘটনার যারা শিকার হয়েছে তাদের মধ্যে অসামরিক এবং সামরিক ব্যক্তিরা রয়েছেন। আফগানিস্তানে রোববার ঈদ উৎসবে ঠিক প্রাক্কালে এই মারাত্মক বোমা আক্রমণ ঘটে। তালিবান এই ঘটনার দায় স্বীকার করেছে এবং বলেছে যে তারা আফগান বাহিনী এবং গোয়েন্দা কর্মীদের 80 জনেরও বেশি লোককে হত্যা করেছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন টাস্ক ফোর্স সাউথ ওয়েস্টের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রজার টার্নার এই হামলার নিন্দে করেছেন। তিনি বলেন যে ঈদ উল ফিতর উদযাপনের জন্য এই সব নিরাপরাধ লোক যখন তাদের বেতন নেওয়ার জন্য দাঁড়িয়েছিল তখন তাদের উপর এই কাপুরুষোচিত হামলা চালানো হয়। হেলমান্দ হচ্ছে আফগানিস্তানের বৃহত্তম প্রদেশ, যেখানে বেশিরভাগ এলাকা হয় তালিবান দ্বারা নিয়ন্ত্রিত কিংবা প্রভাবিত। ওদিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন যে তালিবান যে একটি ভিডিও প্রকাশ করেছে তা তারা পরীক্ষা করে দেখছেন। এই ভিডিওর সম্ভাব্য উদ্দেশ্য হচ্ছে আফগানিস্তানে অপহৃত আমেরিকান ও অস্ট্রেলিয়ানদের দেখানো। বুধবার প্রকাশিত এই ভিডিওতে দেখানো হয়েছে যে দুজন লোক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাদের মুক্তির জন্য ওই ইসলামী বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে আপোষ আলোচনা করতে বলছে। কাবুলে আমেরিকান ইউনিভার্সিটি অফ আফগানিস্তানের শিক্ষক 60 বছর বয়সী আমেরিকান কেভিন কিং এবং 48 বছর বয়সী অস্ট্রেলিয়ার টিমোথি উইক্সকে গত বছর অগস্ট মাসে ক্যাম্পাস থেকে অপহরণ করা হয়। ট্রাম্প প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, আমরা অবিলম্বে এবং নিঃশর্তে সকল পণবন্দীর মুক্তির আহ্বান করছি। তিনি আরও বলেন, আমাদের নাগরিকরা নিরাপদে তাদের পরিবারের কাছে ফিরে আসুক সেটা দেখতেই যুক্তরাষ্ট্র সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং সেজন্যে সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করে যাবে। তবে কর্মকর্তাটি গোপনীয়তা রক্ষার স্বার্থে আর কোনো মন্তব্য করেননি। তালিবান এই দুজন অধ্যাপকের মুক্তির বিনিময়ে যুক্তরাষ্ট্র পরিচালিত বাগরাম বিমান ঘাঁটিতে এবং আফগানিস্তানে কারাগারে আটক তাদের কথিত সৈন্যদের মুক্তি চেয়েছে। আজ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি থানায় বিস্ফোরক ভর্তি একটি গাড়ি আঘাত হানলে কমপক্ষে 8 জন নিহত এবং আরও 4 জন আহত হয়েছে। আহত লোকদের সাহায্য করতে সেখানে জরুরি টিম রয়েছে। ভয়েস অফ আমেরিকার সোমালি বিভাগের একজন প্রতিবেদক আহমেদ হাসান ওলাদ বলছেন যে এই আক্রমণের লক্ষ্যই ছিল ব্যস্ত মক্কা আল মুকাররমা সড়কে অবস্থিত ওয়াবেরি থানা। ওলাদ, যিনি ওই আক্রমণের সময় ওই থানার কাছেই ছিলেন, বলছেন তিনি একজন লোককে টয়োটা সার্ভ গাড়ি চালিয়ে দ্রুত বেগে থানার দিকে যেতে দেখেন। তাৎক্ষণিকভাবে এই ঘটনার দায় কেউ স্বীকার করেনি, তবে আল শাবাব জঙ্গি গোষ্ঠীটি প্রায় সরকারি ভবন এবং যেসব জায়গায় সরকারি কর্মকর্তারা সমবেত হন সেখানে আক্রমণ চালিয়ে থাকে। গত মঙ্গলবারই আল শাবাবের একজন গাড়ি বোমাবাজ ওয়াদাজির জেলার একটি স্থানীয় প্রশাসন ভবনে হামলা চালিয়ে অন্তত 10 জনকে হত্যা করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন এ নিয়ে প্রশ্ন তুলেছেন যে গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বন্ধ করতে তার পূর্বসূরি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন কেন কোনো ব্যবস্থা নেননি। আজ এক টুইটার বার্তায় ট্রাম্প প্রশ্ন করেন, 2016 সালের নির্বাচনে রাশিয়া যদি এতটাই করে থাকে তাহলে এর সবকিছুই তো ঘটেছিল ওবামা আমলে, তারা কেন সেটা বন্ধ করেনি। আরেকটি মন্তব্যে ট্রাম্প বলেন যে ওবামার স্বরাষ্ট্র নিরাপত্তা প্রধান জে জনসনই হচ্ছেন সর্বসাম্প্রতিক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা, যিনি বলেছেন ট্রাম্প এবং রাশিয়ার মধ্যে সেরকম কোনো পায়তারা ছিল না। জনসন বুধবার হাউস ইন্টেলিজেন্স কমিটিকে বলেন যে ট্রাম্প এবং তার নির্বাচনী দল রুশ স্বার্থের সঙ্গে একাত্ম হয়েছিলেন কিনা সে ব্যাপারে তার কিছু জানা নেই। তবে এই অভিযোগ তদন্ত করে দেখছেন এফবিআই এর সাবেক পরিচালক বিশেষ কৌঁসুলি রবার্ট মুলার। বাংলাদেশের বিরোধী দল বিএনপি বলছে বাজেট সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারক মহলের সমন্বিত চিন্তার প্রতিফলন, শুধু একজনকে দোষারোপ করা যায় না। ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের সংবাদদাতা আমির খসরু।
বিরোধী দল বিএনপি বলেছে বাজেট সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারক মহলের সমন্বিত চিন্তার প্রতিফলন। এক্ষেত্রে বাজেট প্রণয়নের জন্য শুধুমাত্র অর্থমন্ত্রী এম এ মুহিতকে দায়ী করা ঠিক হবে না, এজন্য দায়ী সরকারের শীর্ষ নেতৃত্ব সহ মন্ত্রিসভা। কারণ শীর্ষ নেতৃত্ব এবং মন্ত্রিসভা প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়ার পরেই জনাব মুহিত সরকারের পক্ষে ওই বাজেট সংসদে পেশ করেছেন। বিএনপি সর্বোচ্চ নীতি নির্ধারক মহল স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন একই কথা বলেন,
বিন প্রতিক্রিয়ায় জনগণ এতটাই ক্ষুব্ধ যে পথে ঘাটে সমালোচনার ফলে আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাদের সংসদ সদস্যরা তোপের মুখে পড়েছেন।
এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মন্ত্রী ওবায়দুল কাদের বলেন,
মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে নিয়ে স্টেকহোল্ডার দিনই তিনি বসেছেন, কথা বলেছেন, আলাপ আলোচনা করেছেন।
ওবায়দুল কাদের বিশ্বাস করেন আগামী 29 জুন সবার কাছে গ্রহণযোগ্য মূল বাজেট সংসদে উপস্থাপন করা হবে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শ্রমিক অধিকার বিবেচনায় বিশ্বের সবচাইতে খারাপ 10টি দেশের তালিকায় বাংলাদেশ অন্যতম। শ্রমিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন তাদের প্রকাশিত সর্বশেষ সূচকে এই তথ্য দিয়েছে। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলমের টেলিফোন বার্তা।
শ্রমিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন আইটিইউসি এমন তথ্য দিয়েছে তাদের প্রকাশিত সর্বশেষ সূচকে। আইটিইউসি গ্লোবাল রাইটস ইন্ডেক্স 2017 বলা হয়েছে ট্রেড ইউনিয়ন কর্মীদের উপর সরকার এবং নিয়োগকর্তার চাপিয়ে দেওয়া অব্যাহত ভোগান্তির কারণে বাংলাদেশের রেটিং 5 হওয়ায় দেশ শ্রমিকদের অধিকারের কোনো নিশ্চয়তা নেই। ভারত, পাকিস্তান এবং মিয়ানমারের রেটিং 5 হওয়ায় ওই তিন দেশও বাংলাদেশের অবস্থানে রয়েছে। শ্রমিক অধিকারের ক্ষেত্রে সবচেয়ে খারাপ অবস্থানে থাকা 10টি দেশের তালিকায় আরো রয়েছে কলম্বিয়া, মিশর, গুয়েতামালা, কাজাকিস্তান, ফিলিপাইন, কাতার, দক্ষিণ কোরিয়া, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত। পুলিশের বর্বরতা, গণগ্রেপ্তার এবং বৈষম্য বাংলাদেশে শ্রমিক সংগঠনের উপর নির্যাতনের প্রধান দিক হিসেবে উল্লেখ করা হচ্ছে আইটিইউসি প্রতিবেদনে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
গতকাল নিরাপত্তা বিষয়ক এক উচ্চ পর্যায়ের আলোচনায় উত্তর কোরিয়ার কিম জং উন সরকারকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে দেশটির উপর অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্র চীনকে চাপ দিয়েছে। তবে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন যে পিয়ংইয়ং সরকারের সঙ্গে বেইজিং সরকারের কৌশলগত সম্পর্ক থাকায় যুক্তরাষ্ট্রকে এ ব্যাপারে তার প্রত্যাশা কমিয়ে আনতে হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন যে চীন একথাটা বোঝে যে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে নিরাপত্তার প্রতি বড় রকমের হুমকি বলে মনে করে। তিনি আরও বলেন যে তারা চীনকে একথা আবারও বলেছেন যে ওই অঞ্চলের পরিস্থিতির অবনতি ঘটা বন্ধ করাতে চাইলে উত্তর কোরিয়া সরকারের উপর আরও বেশি অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ প্রয়োগ করা চীনের কূটনৈতিক দায়িত্ব। টিলারসন আরও বলেন যে কালো টাকা সাদা করা, প্রবাসী কোরীয়দের কাছ থেকে সুবিধা আদায় করা কিংবা ক্ষতিকর সাইবার কর্মকাণ্ড চালানো সহ উত্তর কোরিয়া একাধিক অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছে তাদের অস্ত্র কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে। অর্থ আদায়ের এই সব উৎস কমিয়ে আনার ক্ষেত্রে আমাদের প্রচেষ্টা আরও বাড়াতে হবে বলে তিনি মন্তব্য করেন। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার এই কূটনৈতিক ও নিরাপত্তা সংলাপের প্রথম দফায় যুক্তরাষ্ট্রের পক্ষে টিলারসনের সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস এবং চীনের পক্ষ থেকে ছিলেন তাদের স্টেট কাউন্সিলর ইয়াং জিয়াচি এবং পিপলস লিবারেশন আর্মির প্রধান জেনারেল ফাং ফেংঘুই। ইউরোপীয় ইউনিয়নের নেতারা আঞ্চলিক অর্থনীতি গোষ্ঠী থেকে বেরিয়ে আসার ব্রিটেনের পরিকল্পনা থেকে শুরু করে অর্থনীতি পুনরুদ্ধার সহ বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য আজ থেকে ব্রাসেলসে দুদিনের শীর্ষ বৈঠকে বসেছেন। দুদিনব্যাপী এই বৈঠকে অনুমান করা হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে বর্তমানে ব্রিটেনে বসবাসরত অন্যান্য ইইউ দেশের 30 লক্ষ লোকের ভবিষ্যৎ সম্পর্কে এক ধরনের নিশ্চয়তা দেবেন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। বাংলাদেশে চালের মূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি এই মুহূর্তে সবচেয়ে বড় উদ্বেগের কারণ। ভয়েস অফ আমেরিকার জন্য বিশ্লেষণ করেছেন বাংলাদেশের রাষ্ট্রীয় গবেষণা সংস্থা বিআইডিএস এর জ্যেষ্ঠ গবেষক ডক্টর নাজরীন আহমেদ। ঢাকা থেকে বিস্তারিত রিপোর্ট আমির খসরুর।
বাংলাদেশের সামগ্রিক জনগোষ্ঠীর কাছে চালের ক্রমাগত ঊর্ধ্বগতি এই মুহূর্তে সবচেয়ে বড় উদ্বেগের কারণ। সরকারের গুদামে চালের মজুদ রেকর্ড পরিমাণ কমে গেছে, অন্যদিকে সিন্ডিকেটের হাতে চালের বিশাল মজুদ রয়েছে বলে সরকার সহ অনেকেই ধারণা করছেন। বন্যা, পাহাড়ি ঢল এবং অকাল বর্ষণে হাওর সহ বেশ বড় এলাকার ফসলের ব্যাপক ক্ষতির কারণে সরকার বাধ্য হয়েছে জরুরি ভিত্তিতে চাল আমদানি করতে, দেরিতে হলেও। আগামী 15 দিনের মধ্যে ভিয়েতনাম থেকে জরুরি ভিত্তিতে আমদানিকৃত চালের প্রথম চালান বাংলাদেশে পৌঁছাবে বলে জানিয়েছেন ঢাকাস্থ ভিয়েতনামের রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের পরে এই খবর প্রকাশিত হয়। চালের মূল্যের ঊর্ধ্বগতির কারণ, চাল ক্রয়, খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে ভয়েস অফ আমেরিকার জন্য বিশ্লেষণ করেছেন বাংলাদেশের রাষ্ট্রীয় গবেষণা সংস্থা বিআইডিএস এর জ্যেষ্ঠ গবেষক ডক্টর নাজনীন আহমেদ।
সাম্প্রতিক সময়ে চালের দামে একটা বড় রকমের বৃদ্ধি আমরা লক্ষ্য করছি এবং সেটা বেশ কিছুকাল থেকেই শুরু হয়েছে। সাধারণত গত কয়েক বছরের যদি আমরা ট্রেন্ডটা দেখি, তাতে বোরো ধান উঠার আগে চালের দামের একটু বাড়তি প্রবণতা দেখা যায়, কিন্তু সেটা বোরো ধানটা উঠলেই ওই দামটি আবার মোটামুটি একটা সহনীয় পর্যায়ে থাকে। কিন্তু এবছর যেটা হয়েছে, বোরো ধানের মধ্যে একটা বড় বিপর্যয় হয়েছে। হাওড় অঞ্চলে বাঁধ ভেঙে যে বিপর্যয় ঘটলো, পুরো ফসলই সেখানে নষ্ট হয়ে গেছে। এছাড়াও আরো কয়েকটি জেলায় ফ্ল্যাশ ফ্লাড হয়েছিল, সেটার একটা প্রভাবও কিন্তু আছে। অর্থাৎ সাপ্লাই সাইডে উৎপাদনের দিক থেকে এইবার আমরা কিছুটা ক্ষতির সম্মুখীন হয়েছি। তার সাথে যেটা যুক্ত হয়েছে, আন্তর্জাতিক বাজারে চালের যে যোগান সেইখানে একটা ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। ফলে শুধু বাংলাদেশ নয়, আরো অনেক দেশ থেকে কিন্তু চাল আমদানি করার চেষ্টা করা হচ্ছে। ফলে ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু চালের দাম একটা বাড়তির দিকে আছে। এই দুয়ে মিলে যেটা হয়েছে, বোরো ধান ওঠার পরে যে দাম কমার প্রবণতাটা হয় সেটা কিন্তু আমরা লক্ষ্য করিনি, যেহেতু সাপ্লাই সাইডে সমস্যা রয়েছে। অর্থাৎ একদিকে স্থানীয় বাজারে উৎপাদনের কম হওয়া, অন্যদিকে আন্তর্জাতিক বাজারে যে সাপ্লাই কম থেকে প্রাইস বৃদ্ধির একটা প্রবণতা, এই দুয়ে মিলে যোগ হয়ে আমাদের এখন সাম্প্রতিক যে মূল্যস্ফীতিটা চালের ক্ষেত্রে, চালের যে মূল্যের ঊর্ধ্বগতি সেটা আমরা লক্ষ্য করছি। এবং এটা অবশ্যই সাধারণ মানুষের জন্য কোনো সুখকর খবর নয়, কারণ যে কারণেই চালের দাম বাড়ুক, চালের মতো পণ্যের যখন দাম বাড়ে, যেটা সাধারণ ভোক্তার ভোগের সবচেয়ে ইম্পর্টেন্ট পণ্য, তাতে তখন তাদের অত্যন্ত তার কষ্টের সম্মুখীন হতে হয়। এটা তাদের খাদ্য চাহিদার মূল চাহিদাটাই কিন্তু পূরণ হয় চাল থেকে। সেই ক্ষেত্রে যেটা হয়েছে যে নর্মালি এই চালের দামটা যাতে সহনীয় থাকে, বা একদিকে কৃষক যেন দাম পায়, ভোক্তারা বিশেষ করে দরিদ্র মানুষকে যেন চাল সাহায্য দেওয়া যেতে পারে, সেই জন্য গভর্নমেন্ট চাল প্রোকিওর করে, অর্থাৎ চাল সংগ্রহ করে। কিন্তু এই বছরের যে চাল সংগ্রহের প্রক্রিয়াটা এবং এই যে চাল আমদানিরও যে ডিসিশন, এটা আস্তে আস্তে অনেক দেরি হয়েছে। এবং যে কারণে হচ্ছে যেটা, যে সাধারণ মানুষের জন্য যে চালের সাপ্লাইটা ঠিক রাখা, সেটা সরকার করতে পারেননি, যেমন সেটা করতে গিয়ে অনেক দেরি হয়েছে, ফলে চালের দামটা কিন্তু বেড়ে গেছে অনেক। এখনো পর্যন্ত কিন্তু আমরা যদি বলি যে বিভিন্ন আউটলেটের মাধ্যমে সস্তায় যে চাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বিক্রি করা, সেগুলোর ব্যাপকতা বাড়ানো, এটা কিন্তু আমরা খুব একটা দেখছি না। এমনকি হাওড় অঞ্চলে যদিও সরকার প্রতিজ্ঞা করেছেন যে একটা বছর পুরো জুড়ে তাদেরকে খাদ্য সহায়তা দিতে থাকবে, করেন, কিন্তু সেটার ক্ষেত্রেও নানান রকম অসুবিধা এবং সুশাসনের অভাব এবং প্রয়োজন যতখানি ততখানি সাপ্লাই দিতে না পারার কথা আমরা শুনতে পাচ্ছি। এবং এটা তো স্বাভাবিক, সরকারের কাছে চাল থাকলে সেটাই না উনি সাপ্লাইটা দিতে পারবেন। তো আমি মনে করি একদিকে বাজারের যে দাম বৃদ্ধির প্রবণতাটা হয়েছে তার পাশাপাশি, বা দাম ইন্টারন্যাশনাল মার্কেট এবং লোকাল মার্কেটের সাপ্লাই কম হয়ে যে দাম বাড়ছে সেটার পাশাপাশি যথাসময়ে চাল প্রকিউর করা এবং যথাসময়ে চালের আমদানির ডিসিশন নেওয়া, সেই ডিসিশনে ঘাটতি থাকার কারণে ম্যানেজমেন্টেও একটা সমস্যা হচ্ছে। আর এই বছর সরকার হয়তো ভেবেছিলেন অন্য বছরের মতোই বোরো ধান উঠে আসলে তখন বাজারটা সহনীয় হয়ে যাবে, এবং সেইটা হয়তো ভাবাটা এই বছর ঠিক হয়নি। এই কারণে যে এই বছর কিন্তু শুধু হাওড় এলাকায় না, ফ্ল্যাশ ফ্লাডেও অনেক শস্য হানি হয়েছে।
সরকারি উদ্যোগে খাদ্য ক্রয় এবং খাদ্য ব্যবস্থাপনাগত ত্রুটি কোথায়, সে প্রশ্নে ডক্টর নাজরীন আহমেদ বলেন,
হয়েছে সরকারের মজুদ যখন করে এটা একটা বড় অংশ কিন্তু আসে বোরো ধান থেকে, তো সরকারের মজুদটা বোরো সিজনের আগে সেটা কিছুটা কমতির দিকেই থাকে, কিন্তু তখনই কিন্তু ডিসিশন নেওয়া হয় কোথা থেকে কিভাবে দ্রুত প্রকিউর করে ফেলবে। বোরো ধানটা ওঠার সাথে সাথে আপনি তো জানেন যে ধান না, সরকার চাল প্রকিউর করে, অর্থাৎ রাইস মিলারদের কাছ থেকে ওনারা চালটা নেন। তো ওই ধান উঠে চাল হয়ে এটা যে খুব সময় লাগে তা না, কিন্তু সিদ্ধান্তটা আগে নিতে হয়। তো এই বছর যেটা হয়েছে যে সরকারের যে সিদ্ধান্ত ছিল না সেটা মনে হচ্ছে না, মনেটা যেটা হচ্ছে যে যতখানি সংগ্রহ করার জন্য যতখানি প্রস্তুতিটা দরকার ছিল সেই মাঠে সেই প্রস্তুতিটা সেটার প্রতিফলনটা হতে সময় লেগেছে, এবং এর মধ্যে হাওড়ের অবস্থাটা এবং ফ্ল্যাশ ফ্লাডের কারণে যে ক্ষতিটা হয়েছে দুইটা মিলিয়ে দেখা গেছে যে সরকার যে দ্রুতগতিতে এই ব্যবস্থাপনায় যেতে পারবেন, কারণ সরকার যদি আরো আগে থেকে প্রক্রিয়া করা শুরু করতেন বা প্রক্রিয়াটা চালু রাখতেন তাহলে এই সময়ের যে খাদ্য ঘাটতিটা হয়েছে সেটা কিন্তু পোষায় নেওয়া যেত, কিন্তু ওইটাকে পূরণ করে আমদানির সিদ্ধান্ত নিতে নিতে একটা বড় সময় ব্যয় হয়েছে।
এক্ষেত্রে সরকারের ভূমিকা এবং সিদ্ধান্ত গ্রহণে সরকারের দায় দায়িত্ব কতটুকু, সে প্রশ্নে বিআইডিএস এর জ্যেষ্ঠ গবেষক ডক্টর নাজরীন আহমেদ বলেন,
আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে রাষ্ট্রের যেহেতু দায়িত্ব খাদ্য বস্ত্র বাসস্থানের নিরাপত্তা দেয়া, সেক্ষেত্রে খাদ্যের মতো একটা সেন্সিটিভ বিষয়ে সরকারের আমি মনে করি যে আরো বেশি যত্নবান হওয়া দরকার ছিল, এবং সেই ক্ষেত্রে সরকার কিছুটা হলেও আমি মনে করি অযত্ন বা একটা মনোযোগের অভাব আমি লক্ষ্য করেছি।
সরকারের উচ্চ ক্ষমতা সম্পন্ন মন্ত্রিসভা কমিটি সরকারি উদ্যোগেই এবছর প্রাথমিক পর্যায়ে 2.5 লাখ টন চাল আমদানির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। সরকারি উদ্যোগেই আরও চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেসরকারি উদ্যোগে চাল আমদানিকে উৎসাহিত করার জন্য আমদানি শুল্ক 10% নামিয়ে আনা হয়েছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
নোবেল শান্তি পুরস্কার জয়ী কৈলাস সত্যার্থী বলেছেন, বিশ্বব্যাপী শিশুশ্রম, শিশুদাসত্ব ও শিশু পাচারের নতুন ধরন দিনে দিনে বাড়ছে। তিনি শিশুশ্রম বন্ধে যুক্তরাষ্ট্রকে অতীতের মতো নেতৃত্ব দেবার আহ্বান জানান। ওয়াশিংটনের ক্যাপিটল হিলে এক ব্রিফিংসে কৈলাস সত্যার্থী এ আহ্বান জানান। সেখানে ছিলেন সহকর্মী তাওহিদুল ইসলাম।
ওয়াশিংটনে ক্যাপিটল হিলের কংগ্রেশনাল ফরেন অ্যাফেয়ার্স কমিটির শুনানি কক্ষে এক ব্রিফিংয়ে নোবেল শান্তি পুরস্কার জয়ী ভারতের মানবাধিকার কর্মী কৈলাস সত্যার্থী বিশ্বব্যাপী শিশুশ্রমের নানা দিক তুলে ধরেন। এ সময় আন্তর্জাতিক শ্রম সংস্থা সহ শিশু অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে কৈলাস সত্যার্থী শিশুশ্রম বন্ধে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান।
Without ensuring the security and safety, protection and education for every child. And I strongly advocate that the biggest installations, the biggest or the most powerful safeguard to protect the world from the growing menace of terrorism and insurgencies and extremism, fundamentalism in the name of religion.
আমরা প্রতিটি শিশুর জন্য নিরাপত্তা, সুরক্ষা এবং শিক্ষা নিশ্চিত না করে নিরাপদ এবং সুরক্ষিত পৃথিবী তৈরি করতে পারব না। আমি দৃঢ়ভাবে সমর্থন করছি ক্রমবর্ধমান সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, মৌলবাদ থেকে পৃথিবীকে রক্ষার জন্যে সবচেয়ে বড় এবং শক্তিশালী সুরক্ষা হচ্ছে গুণগত মানের অসাম্প্রদায়িক শিক্ষা। শিশুশ্রম, নিরক্ষরতা এবং দারিদ্র একটি চক্র তৈরি করে। তারা কিভাবে 16 কোটি 80 লক্ষ শিশুকে শ্রমিক হিসেবে কাজ করতে দিচ্ছে এবং 21 কোটি প্রাপ্তবয়স্ক মানুষের চাকুরি নেই। আইএলও সহ অন্য সংস্থাগুলো অনেক কাজ করছে, কিন্তু এখনও অনেক কিছু করতে হবে। আজ আমি আবারও যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেবার আহ্বান জানাচ্ছি, কেবল নিজের দেশের শিশু শ্রমের ইতি টানতে নয়, অতীতের মতো নেতৃত্ব প্রদর্শন করার জন্যে, যা আপনারা অতীতে প্রমাণ করেছেন। একটি শিশু ভারত, আফ্রিকা অথবা ল্যাটিন আমেরিকায় দাস হলেও সে আপনাদেরও শিশু। তুরস্কে একটি উদ্বাস্তু শিশু পতিতালয়ে বিক্রি হয়েছে, সিরিয়ার একটি শিশু পরিবার দেশ হারিয়েছে কোনো কারণ ছাড়াই, কোনো শিশু যুদ্ধ বা সন্ত্রাসের জন্য দায়ী নয়।
A Syrian child who has to lose his legs and his parents and his family and his country because of no reason. No child is ever been responsible for any war or insurgency.
শিশু শ্রম ও দাসত্বের নতুন ধরন দিনে দিনে বাড়ছে বলেও মন্তব্য করেন কৈলাস সত্যার্থী।
Today, when we see so many problems, it is not just child labor in the traditional forms, but we see that how conflicts and natural disasters are fueling child slavery, trafficking and child labor across the world. 230 million children in the world live.
বর্তমানে আমরা অনেক ধরনের সমস্যা দেখছি। কেবল সনাতন পদ্ধতিতে শিশু শ্রম নয়, সংঘর্ষ এবং প্রাকৃতিক দুর্যোগে সারা পৃথিবীতে শিশু দাস, শিশু পাচার, শিশু শ্রম কিভাবে বাড়ছে আমরা তাও দেখছি। 56 কোটি শিশু সংকট, সংঘর্ষ এবং প্রাকৃতিক দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যে বসবাস করছে, যা প্রায় পৃথিবীর অর্ধেক শিশু। তুরস্কের উদ্বাস্তু শিবিরে আমি কিছু মানুষের সাথে দেখা করেছি, তারা সিরিয়া এবং ইয়েমেন থেকে এসেছে, মূলত সিরিয়া থেকে এসেছে। সেখানে নতুন ধরনের শিশু দাসত্ব, শিশু পাচার এবং শিশু শ্রম বাড়ছে। আমরা জানি আমাদেরকে এর সমাধান খুঁজে পেতে হবে।
এরপর ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কৈলাস সত্যার্থী শিশুশ্রম বন্ধে কি করা যেতে পারে তা তুলে ধরেন।
Remarkable progress in reduction of child labor during last 15 years or so, but still there are some challenges that requires political will, social mobilization and eventually a mass movement that also requires more.
আমি দেখতে পাচ্ছি গত 15 বছরে শিশু শ্রম উল্লেখযোগ্যভাবে কমেছে। এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে, এর জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, সামাজিক সংহতি এবং পর্যায়ক্রমে গণ আন্দোলন। এর জন্য আরও অর্থ ব্যয় এবং শিশু সংক্রান্ত বিষয়কে সরকারের অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। এর জন্য ব্যবসা খাত থেকে শক্তিশালী সমর্থন প্রয়োজন। সুতরাং সুশীল সমাজ, রাষ্ট্র এবং ব্যবসা খাতকে হাতে হাত মিলিয়ে সমন্বয়ের মাধ্যমে কাজ
সোসাইটি, স্টেট এন্ড বিজনেস সেক্টর, কর্পোরেট have to work hand in hand to put an end to this menace.
দক্ষিণ এশিয়ার দেশগুলো শিশু শ্রম বন্ধে কতটা সফল, এমন প্রশ্নে কৈলাস সত্যার্থী বলেন,
Bangladesh has made remarkable progress as India did. We have seen the decline of child labor in most of the South Asian countries.
বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, যেমনটি করেছে ভারত। আমরা দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশে শিশু শ্রমের হ্রাস দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি শিশুদের বিদ্যালয়ে যাবার সংখ্যা বেড়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, ভারতে বিদ্যালয়ে শিশুদের দুপুরের খাবার দেয়া হচ্ছে, বাংলাদেশের স্কুলগুলোতে বৃত্তি এবং শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি রয়েছে, মেয়েদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বেশ সফল হয়েছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ এশিয়ার দেশগুলো সফল হচ্ছে, কিন্তু আরও বড় ধরনের উদ্যোগ, আরও বেশি অগ্রাধিকার এবং রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন।
শিশু শ্রম বন্ধে অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রয়োজন বলেও মন্তব্য করেন এই নোবেল শান্তি পুরস্কার জয়ী।
আমি বলতে চাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষা। সরকারকে বাজেট বরাদ্দে শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে, এটা উন্নয়নশীল দেশগুলোর যেমন দায়িত্ব তেমনি শিল্পোন্নত বিশ্বেরও। বিষয়টি পরস্পরের সাথে যুক্ত এবং সমস্যা সমাধানও পরস্পরের সাথে যুক্ত। আমরা যদি মৌলবাদ বা বৈশ্বিক উষ্ণায়ন বা কর্মসংস্থানের অভাবে যে সংকট বা সংঘর্ষ হয় তা থামাতে চাই, তাহলে আমাদেরকে শিক্ষা খাতে বিনিয়োগ করতে হবে, গুণগত এবং বিনা খরচে গণশিক্ষা নিশ্চিত করতে হবে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অধীনে তা নিশ্চিত করতে বিশ্ব প্রতিশ্রুতিবদ্ধ। সুতরাং শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। বিশ্বের সব শিশুর শিক্ষা নিশ্চিত করতে প্রতি বছর অতিরিক্ত $7,000 কোটি প্রয়োজন। এটা বড় কোনো বিষয় নয়, কারণ বিশ্ব তথাকথিত নিরাপত্তার জন্য অস্ত্র এবং সেনাবাহিনীর জন্য ব্যয় করে $1,60,000 কোটি। এই খাতে এক সপ্তাহে যে ব্যয় হয় প্রায় তার সমান পরিমাণ অর্থ প্রয়োজন সব শিশুর শিক্ষা নিশ্চিত করতে। সুতরাং সমগ্র সমাজ যদি এককভাবে শিশুদের বিষয়টিকে অগ্রাধিকার দিতে পারে, আমরা অবশ্যই শিশু শ্রমের ইতি টানতে পারব।
As society as whole, we can definitely end the menace of child labor.
বিশ্ব সংস্থাগুলো শিশুশ্রম বন্ধে কি যথাযথ পদক্ষেপ নিতে পারছে, এমন প্রশ্নে কৈলাস সত্যার্থী বলেন,
ILO, UNESCO, UNICEF,
আন্তর্জাতিক শ্রম সংস্থা, ইউনেস্কো, UNDP, বিশ্ব ব্যাংক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এইসব সংস্থা মানবতা এবং শিশুদের নানান বিষয় নিয়ে কাজ করে। তাদের নিজেদের মধ্যে সমন্বয়ের চেয়ে তাদের আরও সক্রিয় হতে হবে, তাদের নেতৃত্ব প্রদর্শন করতে হবে। আমি দেখতে পাচ্ছি শক্তিশালী, সক্রিয় এবং গতিশীল জাতিসংঘ ছাড়া অনেক মানবিক সংকটের ইতি টানা সম্ভব নয়, এবং শিশু শ্রম তার মধ্যে একটি।
That without a strong and vibrant and dynamic and proactive United Nations, it is not easy to put an end to many humanity crises, and child labor is one of them.
ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে পরস্পরের প্রতি সহিষ্ণু হয়ে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন ম্যারিল্যান্ড মন্টগোমারি কাউন্টি মুসলিম কাউন্সিলের ইফতার পার্টিতে বক্তারা। সেখানে ছিলেন সেলিম হোসেন, তিনি জানাচ্ছেন বিস্তারিত।
টানা এক মাস সিয়াম সাধনার মাধ্যমে নিজেদেরকে সংযত ও ধৈর্যশীল করে মানবতার কল্যাণে কাজ করে ঐক্যবদ্ধ, শান্তিময় এবং সমৃদ্ধ বিশ্ব গড়তে সৃষ্টিকর্তার সহায়তা কামনা করেন মন্টগোমারি কাউন্টি মুসলিম ফাউন্ডেশন এবং মুসলিম কাউন্সিলের ইফতার অনুষ্ঠানে আগত সকলেই। ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া এবং ওয়াশিংটন ডিসি সহ বিভিন্ন স্থান থেকে আসেন নানা ধর্ম, বর্ণ, জাতির মানুষ এই ইফতার মাহফিলে। মন্টগোমারি কাউন্টি কর্তৃপক্ষ এবং মুসলিম কাউন্সিল ও মুসলিম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কাউন্টি এক্সিকিউটিভ ভবন ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত মাহফিল শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে। মন্টগোমারি কাউন্টি মুসলিম ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সারা নূর স্বাগত বক্তব্যে তুলে ধরেন সংগঠনের কর্মকাণ্ড। তিনি বলেন, সংগঠনটি ১৩ বছর আগে গড়ে তোলা হয়েছিল রাজনীতি সহ কাউন্টির নানা কর্মকাণ্ডে মুসলমানদেরকে সম্পৃক্ত করবার লক্ষ্য নিয়ে। মানবতার কল্যাণে কাজ করবার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন মন্টগোমারি কাউন্টি মুসলিম কাউন্সিলের প্রেসিডেন্ট শফিক খান।
The Montgomery County Democratic Council, and I'd like to have him come in and welcome all our elected officials who are here. So thank you very much.
Councillor অপর কর্মকর্তা আমির খাজা PowerPoint প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন নানা কার্যক্রম।
Most commonly now known as MCMF. It is a non-profit organization. It is a charitable organization. It is a tax-exempt organization. What does this means to all of us that any donation made to MCMF qualifies for tax exemption? It is your organization and we are here for you.
Montgomery County Muslim Foundation-er chairman Tufail Ahmed bolen, এই সংগঠনটি করা হয়েছিল মন্টগোমারি কাউন্টির নানা কর্মকাণ্ডে মুসলমানদেরকে বেশি করে সম্পৃক্ত করবার লক্ষ্য নিয়ে।
Which people of all faith, background and social status join us in the appreciation of the Muslims' holy month of Ramadan, which is a month meant to remind ourselves of the sufferings of those who are less fortunate than us and who deserves to be supported by our good deeds.
অনুষ্ঠানে কাউন্টি নির্বাহী বোর্ডের সেক্রেটারি আই কে লেগেট আশা করেন রমজানের শিক্ষা মানুষের জীবনের সকল ক্ষেত্রেই কাজে লাগবে। তিনি বলেন, এই ইফতার অনুষ্ঠান সকলকে ঐক্যবদ্ধ করেছে, এই ঐক্য পুরো কাউন্টির, তাই এটি মানুষের জীবনের আদর্শ হওয়া উচিত।
And we will stand by you. We are one community, as the county executive, for one of the greatest legacies.
তিনি মন্টগোমারি কাউন্টির নির্বাচিত কর্মকর্তাদেরকে পরিচয় করিয়ে দেন। কমিশনার বাংলাদেশি আমেরিকান আনিস আহমেদ তুলে ধরেন ইফতার আয়োজনের লক্ষ্য এবং উদ্দেশ্য।
উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই আমেরিকাতে, বিশেষ করে মন্টগোমারি কাউন্টিতে এবং স্টেট অফ মেরিল্যান্ডে যে সমস্ত নেতৃবৃন্দ আছে, ইলেক্টেড অফিসিয়াল কিংবা মেইন স্ট্রিম লোক, সবাইকে জানানো, বিভিন্ন ধর্মের লোকদেরকে জানানো যে ইসলাম একটা শান্তি ধর্ম এবং আমরা এই দেশে শান্তির উদ্দেশ্যে আমরা এই দেশে আছি এবং এই দেশে শান্তি আমরা একটা ব্যাপক ভূমিকা পালন করছি, আর্থিক, সামাজিক, ব্যবসায়িক, লেখাপড়া উন্নতির জন্য যে আমরা ভূমিকা পালন করছি সেটা আমাদের দেখানোর জন্য, এবং আমরা যে করছি সেটাও আমরা তাদেরকে দেখিয়ে দিতে চাই যে আমাদের এখানে একটা বিরাট অবদান হয়েছে এবং হবে ইনশাল্লাহ, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। এবং এখানে আমরা বিশেষ করে আরও বিভিন্ন ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে আমরা প্রমোট করছি যারা এদেশে জন্ম কিন্তু যারা মুসলিম তাদেরকে আমরা প্রমোট করছি যেন তারা সুন্দরভাবে এই দেশে একটা সুনাগরিক হিসাবে গড়ে তোলে এবং এই দেশে যেন তারা মানে হিসাবী এবং তারা যেন এই দেশে একটা ভবিষ্যৎ জানিয়ে দিতে পারে যে না আমরা শান্তি ধর্মের মধ্যে আছি এবং আমরা এই দেশে একটা বিরাট অবদান পালন করছি।
অনুষ্ঠানে আগত বিভিন্ন জাতি ধর্ম বর্ণের মানুষের মাঝে আমন্ত্রিত একজন অতিথি ছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী, প্রয়াত লেখক হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। কেমন লাগছে জানতে চাইলে তিনি বলেন,
আমি তো আসলে এসেছি পার্সোনাল ভিজিটে, বেড়াতে এসেছি, তারপরেও যখন এখানে আসার পর আমি এই মন্টগোমারি কাউন্টি ইফতার পার্টি যে দাওয়াতটা পেলাম আমি খুব আগ্রহ নিয়ে এসেছি এবং আমার কাছে খুবই ভালো লাগছে যে এখানে সুদূর আমেরিকাতে এরকম একটা ধর্মীয় সময় রমজানের এরকম একটা ইফতারের আয়োজন এবং সেখানে সব দেশের মানে ভিন্ন ভিন্ন দেশের সবাই মিলে রোজদাররা একসাথে বসে ইফতার করছে এবং এখানে একজন কংগ্রেসম্যানও উপস্থিত আছেন এবং মন্টগোমারি কাউন্টির প্রধানরা উপস্থিত আছেন, আমি অবশ্যই আনন্দিত।
ইফতার অনুষ্ঠানে বাবা মায়ের হাত ধরে আসেন প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের ছেলে মেয়েরা। বক্তারা বলেন, আমরা সকলেই ভাগ্যবান যে এই রমজান এবং ইফতারের বদৌলতেই নানা ধর্মবর্ণ জাতের মানুষ একত্রিত হবার সুযোগ ঘটেছে এবং এভাবেই সকল মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধনের মাধ্যমে সৃষ্টিকর্তার আশীর্বাদ আর সৌভাগ্য আসুক এই কামনা করেন। বক্তারা বলেন, সমৃদ্ধ পৃথিবী আর শান্তিময় বিশ্ব প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার চেতনাই রমজান এবং ইফতারের মূল বিষয়। তারা আশা করেন পারস্পরিক সম্প্রীতি আর ভ্রাতৃত্বের চেতনা নিয়েই যেন প্রতি বছর এই ইফতার মাহফিলে তারা একত্রিত হতে পারেন।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতিসংঘের আমন্ত্রণে বর্তমানে নেদারল্যান্ডস সফর করছেন। তার এই সফর সম্পর্কে কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন তাহিরা কিবরিয়া।
পরমাশিস ঘোষ রায়, জাতিসংঘের একটি বৈঠকে যোগ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন নেদারল্যান্ডস সফর করছেন, তিনি কি ধরনের বৈঠকে যোগ দিয়েছেন এবং এই সফর সম্পর্কে বিস্তারিত বলবেন কি?
মূলত এই রাজ্য থেকে এরাজ্যে বিনিয়োগে আনার প্রশ্নেই মুখ্যমন্ত্রীর এই সফর। কিন্তু প্রাসঙ্গিকভাবে যে প্রশ্নটা উঠে আসছে বা যে জিনিসটা তথ্যটা আমরা বলতে চাই, এই যাত্রার মানে মূল যে কারণ সেটা হচ্ছে রাষ্ট্রপুঞ্জের পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আমন্ত্রিত হয়েছেন। সেখানে আমাদের রাজ্যে 2011 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে ক্ষমতায় আসার পর এ রাজ্যে বিশেষ করে নারীদের শিক্ষার উন্নয়নে একটা কন্যাশ্রী প্রকল্প উনি চালু করেছিলেন, যেটা ইউনেস্কো অত্যন্ত স্বীকৃতি দেয় এবং প্রশংসা পায় রাজ্য সরকার। সেই এই যে ওনার মাথা থেকে কন্যাশ্রী প্রকল্প ব্যাপারটা এসছে, এটা নিয়ে কি করে এটা রাজ্যে বিস্তার লাভ করলো, ইউনেস্কোটাকে প্রশংসা দিল, সেই ব্যাপারে উনি একটা আমন্ত্রণ পেয়েছেন সেখানে এই বিষয়ে বক্তব্য রাখার জন্য। সেই পাশাপাশি রাজ্যে বিনিয়োগের প্রশ্নে গতকাল এবং আজ আমাদের রাজ্যে প্রত্যেক বছর জানুয়ারি মাসের প্রথম ভাগে দ্বিতীয় সপ্তাহে একটা বড় আন্তর্জাতিক শিল্প সম্মেলন 2011 পর থেকে হয়ে আসছে, তো সেই সম্মেলনে ইউরোপের যাতে শিল্পপতিরা আগামী বছরে আসে সেই কারণে একটা ছোট করে ওখানে একটা শিল্প সম্মেলনেরও আয়োজন করা হয়েছে, যে তাদের সঙ্গে আমাদের রাজ্যের যারা শিল্পপতি আছেন তারা একটা ইন্টারাকশন করবেন, হাই অফিসিয়ালরা গেছেন, আমাদের রাজ্যের অর্থমন্ত্রী গেছেন নিয়োজিতটা করতে, কথাবার্তা বলতে, মুখ্যমন্ত্রী তো আছেনই, সর্বোপরি এই সমস্ত বিষয়টা নিয়েই তার এই সফর।
পশ্চিমবঙ্গ এবং নেদারল্যান্ডসের মধ্যে কি ধরনের বিনিয়োগের সুযোগ সুবিধা তৈরি হতে পারে বলে আপনি মনে করেন?
মূলত মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবনা নিয়ে যে উদ্যোগ নিয়ে গেছেন, যেগুলো আশা করছেন উনি বিনিয়োগ হতে পারে, যে পরিবহন, পরিকাঠামো উন্নয়ন, খাদ্য প্রক্রিয়াকরণ, উৎপাদন শিল্প, চর্মশিল্প, বস্ত্র এবং লাইট ইঞ্জিনিয়ারিং, সোলার এনার্জি, উইল্ড মিল, এইসব বিষয়গুলোর উপরেই বিনিয়োগের প্রশ্নে তিনি আলোচনা করছেন সম্মেলনে, এই বিষয়গুলি উঠে এসেছে। যদিও ভিএনও এবং এনসিডব্লিউ চেয়ারম্যান হ্যান্সি ডিবোর, যিনি ওখানকার যিনি কর্মকর্তা শিল্পপতিদের, তিনি মুখ্যমন্ত্রীকে প্রশংসাও করেছেন এবং তিনি বিশেষ করে উদ্যোগী হয়েছে রাজ্যে ফুড প্রসেসিং এর ব্যাপারে, সেটার ব্যাপারে উনি নিজেও খুব উদ্যোগী হয়েছেন। MSME তেও কিছু ব্যাপারে যিনি উৎসাহী, যেটা জয়েন্ট ভেঞ্চারে করা যায়, সে ব্যাপারেও তারা খুব উদ্যোগী।
বেশ কিছুদিন ধরে দার্জিলিং এ বন্ধ চলছে, এই সময় মুখ্যমন্ত্রীর নেদারল্যান্ডস সফরকে ঘিরে সমালোচনাও হচ্ছে বিস্তর। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন পাহাড়ে আগুন লাগিয়ে মুখ্যমন্ত্রী চলে গেছেন নেদারল্যান্ডসে, এ বিষয়ে আলোকপাত করবেন কি?
এই বিষয়টাতে আলোকপাত তো করতেই হবে। বিষয়টা হচ্ছে এরকম যে মুখ্যমন্ত্রী একটি দলের নেত্রী, অবশ্যই তৃণমূল কংগ্রেসের নেত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান, আর রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একটা রাজনৈতিক দলের আমাদের রাজ্যের প্রধান। তো একটা রাজনৈতিক দিক থেকে উনি একটা রাজনৈতিক মন্তব্য অবশ্যই করেছেন, যদিও মানে সাংবাদিকতার জায়গা থেকে আমরা যে দৃষ্টিকোণ থেকে জায়গাটাকে লক্ষ্য রেখেছি প্রতি মুহূর্তে, যে দার্জিলিং এর ঘটনা তো একটা আকস্মিক ঘটনা ঘটেছে, সেই ঘটনার একটা বাতাবরণ তৈরি হয়েছে, সেটা এখন চলছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো নেদারল্যান্ডসে যাওয়ার সফরসূচি অনেকদিন আগেই সিদ্ধান্ত ছিল, যদিও একটা এমার্জেন্সির সময় অনেকে বলতেই পারে প্রশাসনিক প্রধান কেন চলে গেলেন, সে ব্যাপারে রাজ্য সরকারকে তো ইতিমধ্যে কেন্দ্রের সরকারের তরফে সাপোর্ট দেওয়া হয়েছে, যাতে এই ঘটনার অশান্তির বাতাবরণ যাতে কন্ট্রোলে আনা যায়, ইতিমধ্যে রাজ্য সরকার সেনাবাহিনীর সাহায্য চেয়েছে। দিলীপ ঘোষের মন্তব্য একটা রাজনৈতিক জায়গা থেকে উনি বলেছেন, কিন্তু কেন্দ্রের সরকার তো বিজেপি চালায়, তারা অলরেডি এই আন্দোলনকে, এই প্রতিহিংসাকে, এই অশান্তির বাতাবরণকে তারা বাড়তে দিতে চায় না, তারা সর্বতোভাবে রাজ্য সরকারের পাশে আছে। তো সেদিক থেকে রাজনৈতিকভাবে হয়তো দিলীপবাবু বলেছেন, অনেকেই হয়তো বলছেন, পত্রপত্রিকা আমরাও দেখছি, আমরাও সেই সমালোচনা তুলে ধরছি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু বাস্তবিক দিক থেকে তো এটা যাওয়ার কথা ছিল, আর এটা তো এখন অনেকটা কন্ট্রোল এবং এটা তো সেন্ট্রালও ফলো করছে, অসুবিধার কিছু নেই এই মুহূর্তে।
জাতিসংঘের বৈঠকে যোগ দেওয়া ছাড়া তার এই কর্মসূচিতে আর কি অন্তর্ভুক্ত রয়েছে?
সে 22 তারিখ মানে আজ এবং কাল রাষ্ট্রপুঞ্জের পাবলিক সার্ভিস ডে অনুষ্ঠানে তিনি যোগ দেবেন দুদিনই। সেখানকার ফোকাল থিমই হয়েছে দ্য ফিউচার ইজ নাও। এখানে আমন্ত্রণ পাওয়ার যেটা মূল কারণ সেটা হচ্ছে 2011 সালে তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন যে সরকার, তারা এখানে এসেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, উনি কন্যাশ্রী প্রকল্প 2011-এর পরে চালু করেছিল, যেটা ইউনেস্কোর তরফে অত্যন্ত প্রশংসিত পেয়েছে এবং স্বীকৃতিও পেয়েছে, এবং সে কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়কে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই কন্যাশ্রী প্রকল্পের ভাবনাটা তার মাথায় কি করে এলো, সঙ্গী একেবারে সাথী হিসেবে আমাদের রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র, তাকে নিয়ে যাওয়ার কারণ যে আমাদের যে শিল্পপতিদের সঙ্গে, ওখানকার শিল্পপতিদের সঙ্গে আলোচনা চলছে, সম্মেলন যে গতকাল হয়েছে এবং আজ হয়েছে, সেখানে ওনারা অর্থমন্ত্রী বিশেষ করে শিল্পপতিদের বোঝানোর চেষ্টা করবেন। আমাদের রাজ্য থেকেও একটা শিল্পপতিদের একটা দল গেছে, মিডিয়া পার্সোনালিটিরা কিছু গেছে, ডিগনিটারিজরাও কিছু গেছে, প্রশাসনিক প্রধানরাও কিছু গেছেন, আর শিল্প সম্মেলন রাজ্য সরকারের পক্ষ থেকে ওখানে শিল্প সম্মেলনের ছোট করে আয়োজন করা হয়েছে গতকাল এবং আজ, সেটাও একটা মূল কারণ। এই অনুষ্ঠান, এই বিষয়গুলি রয়েছে মূলত তার এই সফরসূচিতে।
মুখ্যমন্ত্রীর নেদারল্যান্ডস সফরের আগে পশ্চিমবঙ্গেও শিল্প সম্মেলন হয়ে গেল এবং সেখানেও তিনি বক্তব্য রেখেছেন, তো কোন বিষয়গুলোর ওপরে তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন?
তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন যেটা হচ্ছে যে জমি সংক্রান্ত কোনো সমস্যা হবে না, জমি পাওয়া, ল্যান্ড ব্যাংক যেটা বলছে, পরিবহনের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। উনি বলেছেন যে কোনো রকম সরকারের সঙ্গে মানে শিল্পপতিদের যখন কাজ করতে গেলে, এতদিন যেটা ফাইলবন্দি যে ব্যাপার, এটা অনেক যাতে এক জানালায় কাজটা হয়, এক টেবিলে কাজটা হয়, সেই ব্যাপারটা উনি বিশেষ করে গুরুত্ব দিয়েছেন যে কোনো রকম কোনো অসুবিধা হবে না, রাজ্য সরকার সর্বতোভাবে সব রকম সাহায্য করবে এক টেবিলের মধ্য দিয়ে, যাতে শিল্পপতিরা কোনো রকম কোনো বাধাপ্রাপ্ত কাজে না হয়, এই বিষয়গুলোকেই উনি বিশেষ করে তুলে ধরতে চেয়েছেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর নিয়ে নানা মহলে নানা রকম প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যেমন বলেছেন, সমালোচনা করেছেন, তেমনি ভাবে সাধারণ জনগণের মধ্যে এর কি প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন?
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নেদারল্যান্ড সফরকে ঘিরে সাধারণ মানুষের মনে তো একটা উৎসাহ রয়েছে, আশার আলো তারা দেখছেন। আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পর্যটনের হেড অব দ্য ডিপার্টমেন্ট প্রফেসর সফিকের সঙ্গে কথা বলেছিলাম, আমি সেই প্রতিক্রিয়াটা, উনি যেটা আশা করছেন, উনি যেটা বলতে চেয়েছেন, সেটাই আমি আপনাদেরকে শোনাতে চাইছি।
পশ্চিমবঙ্গ এক অনন্য অসাধারণ রাজ্য, এই রাজ্যে বিনিয়োগের এক অপূর্ব সুযোগ রয়েছে, সেই সুযোগটাকে কাজে লাগাচ্ছেন আমাদের মাননীয় প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার উদ্যোগে তিনি ইউরোপের সোল্যান্ডে হাজির হয়েছেন, সোল্যান্ডের শিল্পপতি সম্মেলন করেছেন এবং সেই শিল্পপতিদের সম্মেলনে মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন যাতে রাজ্যের বিরাট সংখ্যক ইউরোপের শিল্পোদ্যোগী শিল্প সংস্থা হাজির হয় যাতে পশ্চিমবঙ্গে তারা বিনিয়োগ করতে পারে। এই বিনিয়োগে পশ্চিমবঙ্গের প্রথম যা তারা স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা এবং দায়বদ্ধতার মধ্যে দিয়ে এগোচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন তিনি এই স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা এবং দায়বদ্ধতা এই তিন নীতিকে নিয়ে এগোচ্ছেন। চাকরি করতে চাইলে সমস্ত শিল্পপতিকে তিনি সমস্ত রকম সুযোগ সুবিধা দেবেন এবং এটা রাজ্যের অর্থনীতির জন্য একটা জোয়ার আনবে। মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন পশ্চিমবঙ্গের শিল্প বিশ্বে ছড়িয়ে যাক, বিশ্ব বাংলার যে কনসেপ্ট সেটা বিশ্বের মানুষের কাছে পৌঁছে যাক, সে সঙ্গে সঙ্গে অন্যান্য শিল্প এবং পর্যটন শিল্পের উপরে জোর দেওয়া দরকার, যার ফলে পশ্চিমবঙ্গের শিল্প গোটা পৃথিবীতে ছড়িয়ে যাবে। ধন্যবাদ।
ধন্যবাদ পরমাশিষ। তো মুখ্যমন্ত্রীর এই সফর কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন?
মুখ্যমন্ত্রীর এই সফর গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ, কেননা আমরা এখনো পর্যন্ত সেখানকার শিল্পপতিদের যা মানে পত্র পত্রিকার মাধ্যম যে তারা যে আশা প্রকাশ করেছেন, তারা যেটা আশা দিয়েছেন আমাদেরকে, সেদিক থেকে তো অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং মিডিয়াও বিষয়টি নিয়ে কলকাতার সংবাদপত্রগুলো, আমাদের রাজ্যের যে প্রথম সারির সংবাদপত্রগুলো পুঙ্খানুপুঙ্খভাবে এই সফরের যে খবরাখবর আমাদের কাছে পৌঁছে দিচ্ছে, আমরা যেটা জানতে পাচ্ছি, সেখানে যা তথ্য পাচ্ছি, সেখান থেকে মনে হচ্ছে এই সফর অত্যন্ত কার্যকরী ভূমিকা নেবে আমাদের রাজ্যের বিনিয়োগের ব্যাপারে আগামী দিনগুলোয়। শুধু তাই নয়, এই ব্যাপারে পত্রপত্রিকা, যেমন আমরাও যেমন বিভিন্ন মহলের লোকেদের মতামত নিচ্ছি, এই সম্পর্কিত তথ্যবিজ্ঞ মহল যা বলছেন, মানে রেশিওটা যা মিলিয়ে তারা যা বলছেন, যে মনে হচ্ছে একটা কিছু কার্যকরী ভূমিকা এই সফরের মধ্য থেকে উঠে আসবে, অন্তত বিনিয়োগের প্রশ্নে।
পরমাশিষ ঘোষ রায়, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাদেরকেও ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবার রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। মেরিওয়ানা বা গাঁজার মধ্যে থাকে এমন এক উপাদান যার কারণে মানুষ মাতাল হয় বা তাদের এমন এক আনন্দ বা বিষাদের অনুভূতি হয় যার সঙ্গে বাস্তবতার কোনো মিল থাকে না। তবে গবেষকেরা বয়স্ক ইঁদুরে খুব সামান্য পরিমাণ গাঁজা প্রয়োগ করে দেখেছেন যে ইঁদুরের স্মরণ শক্তির উন্নতি হয়েছে। ভয়েস অফ আমেরিকার জেসিকা বার্মানের রিপোর্টটি শুনুন তাহিরা কিবরিয়ার কাছে।
গবেষকেরা চেষ্টা করছেন বয়স্কদের মধ্যে অনেকের যে স্মৃতিশক্তি কমে যায় বা লোপ পায় তা কমানো বা বন্ধ করার। বিজ্ঞানীরা সম্প্রতি প্রমাণ পেয়েছেন ম্যারিওয়ানা বা গাঁজার মধ্যে যে THC নামের উপাদান আছে সেটাই স্মরণশক্তি বাড়াতে সাহায্য করতে পারে। গাঁজার মধ্যকার THC নামের উপাদানটি মানসিক অবস্থাকে উঁচু মাত্রাতে নিয়ে যায়। এই যেমন যারা মাদকে আসক্ত নন কিন্তু কেবলমাত্র বিনোদন এবং আনন্দের জন্য গাঁজা সেবন করে থাকেন তাদের ক্ষেত্রে স্মৃতিশক্তি বাড়াতে পারে। জার্মান এবং ইসরায়েলের গবেষকেরা বয়স্ক ইঁদুরে সামান্য পরিমাণ THC দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন যে ইঁদুরের স্মৃতিশক্তি বা বুদ্ধির উন্নতি ঘটেছে। বিজ্ঞানীরা দেখেছেন বয়স্ক ইঁদুরের বুদ্ধির এতটাই উন্নতি ঘটেছে যে তা প্রায় একটি কম বয়সের ইঁদুরের বুদ্ধির সমান। বন বিশ্ববিদ্যালয়ের স্নায়ুবিজ্ঞানী আন্দ্রেস বিলখা গর্স এই গবেষণার নেতৃত্ব দিচ্ছেন এবং নেচার মেডিসিন পত্রিকায় তাদের এই গবেষণাটিও প্রকাশিত হয়েছে। বিলখা গর্স বললেন,
তিনি বললেন, টিএইচসি দেওয়ার পরে দেখা গেছে বয়স্ক জীবজন্তু মনে রাখতে পারছে এবং কম বয়সের জীবজন্তুদের মতো তারা নতুন জিনিসও শিখতে পারছে।
বিলখা গর্স জানান, সাধারণত ইঁদুর বেঁচে থাকে মাত্র দুবছর। এক বছর যখন পার হয়ে যায় তারপর থেকে এরা বিশেষ কিছু আর মনে রাখতে পারে না বা নতুন কিছু শিখতেও পারে না। গবেষকেরা ইঁদুরগুলোকে তিনটি দলে বিভক্ত করে নেন, যেমন দুবছর ১৮ মাস এবং ১২ মাসের ইঁদুরগুলোকে চার সপ্তাহ ধরে খুব সামান্য পরিমাণে টিএইচসি দেওয়া হয়। ইঁদুরের চামড়ার নিচে ওই উপাদান এক মাস প্রয়োগ করা হয়। গবেষকেরা এক মাস ধরে ওষুধ দেওয়ার পর ওষুধ বন্ধ করার সাত দিনের মধ্যে ওই ইঁদুরগুলোর ওপরে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা চালিয়ে স্মৃতিশক্তি পরীক্ষা করেছেন। তারা দেখেছেন বয়স্ক ইঁদুরগুলোকে যে টিএইচসি দিয়ে চিকিৎসা করা হয়েছিল তাদের স্মরণশক্তি প্রকৃতপক্ষে প্রায় কম বয়সী ইঁদুরের সমান হয়েছে। গাঁজা সেবন করলে দেহ মন বা মস্তিষ্কে যে পরিবর্তন অনুভূত হয় ঠিক একই অনুভূতি লক্ষ্য করা গেছে টিএইচসি দেওয়ার পরে। ক্যানাবিস বা গাঁজায় যে আসক্তির উপাদান থাকে টিএইচসিতেও একই উপাদান রয়েছে এবং এর কার্যকারিতাও এক। ক্যানাবিনয়েড বা ওই ধরনের উপাদান প্রাকৃতিক উপায়ে দেহের ভেতরে সৃষ্টি হয় এবং তা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে কমেও যেতে থাকে। মস্তিষ্কের বেশিরভাগ গুরুত্বপূর্ণ কার্যকলাপ পরিচালিত হয় এই উপাদান দ্বারা, তবে বয়সের কারণেই এই উপাদান কমে যায়, ফলে স্মৃতিশক্তিও লোপ পেতে থাকে। গর্স বললেন, গাঁজার এই উপাদান পুনরায় দেহশক্তি যোগায় এবং দেহকে চনমন করে তোলে। তবে মজার বিষয় হচ্ছে কম বয়সী ইঁদুরের ক্ষেত্রে টিএইচসি মস্তিষ্কে বিপরীতভাবে কাজ করে। টিএইচসির কারণে মস্তিষ্কের স্বাভাবিক প্রক্রিয়া আরও দ্রুত হয়, ফলে মনে রাখার চাইতে বরং স্মরণশক্তি কমে যায়। বিলখা গর্স বললেন,
The treatment made the young brain old and the old brain young.
এই চিকিৎসায় কম বয়সীদের মস্তিষ্ক কাজ করে বেশি বয়সীদের মতো আর বয়স্কদের ব্রেন বা মস্তিষ্ক হয় কম বয়সীদের মতো, যা আমাদের ধারণাতীত।
গবেষকেরা আশা করছেন যে এবছরের শেষের দিকে মানুষের মধ্যেও অত্যন্ত অল্প পরিমাণ টিএইচসি দিয়ে এর মাঠ পর্যায়ের পরীক্ষামূলক কাজ শুরু করতে পারবেন।
উগ্রবাদ, উৎকণ্ঠা এবং উত্তরণ, এই ধারাবাহিক অনুষ্ঠানটি শুনুন প্রতি রোববার বেতারে, ওয়েব পেজে এবং ফেসবুকে।
এবারে রয়েছে যুব সংবাদ। আমিনাস ভয়েস বা আমিনার কথা নামের একটি নতুন বইয়ে এমন একজন কিশোরীর গল্প বলা হয়েছে যে কিনা ইসলামোফোবিয়ায় মোকাবেলা করছে। ভয়েস অফ আমেরিকার ইয়াহিয়া আলবার্জনি এ নিয়ে কথা বলেছেন আমেরিকার ছাত্রছাত্রী, শিক্ষক এবং পুরস্কারপ্রাপ্ত একজন লেখকের সাথে, যিনি বিশ্বাস করেন তার কাজের ফলে মানুষ ইসলাম সম্পর্কে আরও জানতে পারবে। জানাচ্ছেন শিগুফতা নাসরিন খুইন এবং শাহাদাত হোসেন সবুজ।
মুসলমান বালিকাকে নিয়ে লেখা গল্পটির মাধ্যমে পাকিস্তানি বংশোদ্ভূত আমেরিকান লেখিকা হেনা খান ইসলাম নিয়ে ভুল ধারণা ভাঙার চেষ্টা করছেন। আমিনার কথা নামে তার বইটিতে আমেরিকানদের বুঝাতে সাহায্য করছেন যুক্তরাষ্ট্রে মুসলমান হয়ে বসবাস করাটা কেমন।
So I think it's really important through storytelling and through a character that they can relate to and identify with and see themselves in and realize that oh okay this
লেখিকা this little girl Hena Khan বলছিলেন, একটি গল্পের মাধ্যমে একটি চরিত্রের মধ্য দিয়ে এটা বোঝা জরুরি যে ছোট বালিকা আমিনা এবং তার পরিবার আমার চেয়ে ভিন্ন কিছু নয়, তার পরিবার, সমাজ ও তার বন্ধুরা ঠিক আমার মতোই।
ওয়াশিংটনের এই বইয়ের দোকানটিতে হেনা তার বইগুলোতে স্বাক্ষর করার ফাঁকে ফাঁকে যুক্তরাষ্ট্রের মুসলিম বালিকার সমস্যার কথা বলছিলেন।
What happens here is that, you know, the media tends to focus on the negative, unfortunately. We do only hear about terrorism, equating terrorism with Islam, unfortunately, and that becomes the dominant narrative where people maybe who don't have as much
হেনা খান বলছেন, এখানে যেটা হচ্ছে অপ্রত্যাশিতভাবে গণমাধ্যমগুলো নেতিবাচক বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে বেশি। আমরা কেবল সন্ত্রাসবাদ, ইসলামের সাথে সম্পর্কযুক্তভাবে সন্ত্রাসকে শুনে থাকি, এটাই প্রধান বর্ণনা হয়ে দাঁড়ায় যারা তাদের মুসলমান প্রতিবেশী সম্পর্কে, বন্ধু সম্পর্কে অন্য কিছু জানতে পারে না, তারা শুধু সন্ত্রাসবাদ সম্পর্কেই শোনে।
স্থানীয় জুইশ প্রাইমারি স্কুলের শিক্ষিকার কাছে এই বইটি তার লাইব্রেরির জন্য একটি নতুন দরকারি সংযোজন।
For kids to learn about other people and to gain empathy and understanding of other people who are different than they are, meeting those other people are the best way.
Shikika Janet Collier bolchilen, shishuder kache golpoi hocche khub bhalo ekti madhyom, jar bhetor diye onno manush somporke khub shohoje tara shohanubhuti gore tulte pare, jara kina tar cheye bhinno. Bondhutto gore tola, tader sathe golpo kora sobcheye bhalo pontha. কিন্তু তার চেয়েও বড় জরুরি বিষয় শিশুদের বই পড়তে দেওয়া, কারণ তারা আগ্রহী হয় সে সম্পর্কে যা তারা ইতিমধ্যেই জানে।
যেমন মিয়া এডেলম্যান অনেক বই পড়ে জেনেছে অনেক।
মিয়া এডেলম্যান বলছিল, আমি মুসলমানদের সম্পর্কে, তাদের মসজিদ সম্পর্কে জানতাম না। আগে আমি জানতাম না এটাকে কি বলা হয়।
লেখিকা হেনা বলেছেন, একজন প্রকাশক খুঁজে বের করা খুব দুরূহ, কিন্তু এখন মনে হচ্ছে তিনি তার প্রচেষ্টার ফলাফল পাচ্ছেন।
এবার রয়েছে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন রয়েছে।
17 মে নিকটপ্রাচ্য বিষয়ে পররাষ্ট্র দফতরের ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্টুয়ার্ট জোন্স বলেন, ইরানকে তার মানবাধিকারের লঙ্ঘনের জন্য নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করে জবাবদিহি করতে হবে। তিনি কংগ্রেসের কাছে ইরানের মানবাধিকারের লঙ্ঘন সম্পর্কিত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পূর্ণ বিবরণ সম্বলিত সদ্য প্রকাশিত রিপোর্টের কথা উল্লেখ করেন। এই রিপোর্টে গত মাসে তেহরান প্রিজন অর্গানাইজেশন ও তার সাবেক প্রধান সোহরাব সুলেইমানের বিরুদ্ধে নেয়া নিষেধাজ্ঞাও অন্তর্ভুক্ত রয়েছে। যুক্তরাষ্ট্র সরকার ইরানের মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করতে সারা বিশ্বের অংশীদারদের প্রতি আবেদন জানিয়েছে। মিস্টার জোনস বলেন, জোরপূর্বক জনগণকে কারারুদ্ধ করা, দৈহিক অত্যাচার ও লাঞ্ছনা বা যুবক আইন লঙ্ঘনকারীদের মৃত্যুদণ্ড প্রদানের মাধ্যমে ইরান সরকার তাদের নিজস্ব জনগণ ও বিদেশি নাগরিকদের বিরুদ্ধে বহু দশক ধরে ভয়ানক মানবাধিকার লঙ্ঘন করে চলেছে। ইরানের এই আচরণ অবশ্যই বন্ধ করতে হবে। ইরানের মানবাধিকার লঙ্ঘন ছাড়াও যুক্তরাষ্ট্রের তরফে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের ব্যাপারে উদ্বেগ অব্যাহত রয়েছে। যে ধরনের উন্নয়ন জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের 2231 প্রস্তাবের পরিপন্থী। 17 মে ফরেন অ্যাসেটস কন্ট্রোলের ট্রেজারি দফতর ইরানের ব্যালিস্টিক কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত এমন 60টি লক্ষ্যবস্তু শনাক্ত করেছে, যাতে অন্তর্ভুক্ত রয়েছে ইরানের প্রতিরক্ষা দফতরের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা মুর্তেজা ফরাসাদপুর এবং রহিম আহমাদি ও ইরানের একটি প্রতিষ্ঠান আর চীনাভিত্তিক নেটওয়ার্কের সদস্যরা। এক বিবৃতিতে ট্রেজারি দফতরের মন্ত্রী স্টিভেন মেনুচিন বলেন, বর্তমান প্রশাসন ইরানের ঔদ্ধত্যমূলক আচরণ যেমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ও আসাদ সরকারের প্রতি সাহায্য সহায়তা মোকাবেলা করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইরান প্রশ্নে যুক্তরাষ্ট্র সজাগ থাকবে। ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জোনস আরও বলেন, এসব পদক্ষেপ নেওয়া ছাড়াও আমরা যুক্তরাষ্ট্র কংগ্রেসকে জানিয়েছি যে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশনে প্রতিশ্রুত নীতিমালা অনুযায়ী যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নেবার প্রতিশ্রুতি পালনে নিষেধাজ্ঞা প্রত্যাহার অব্যাহত রাখবে। তিনি বলেন, তবে এই পদক্ষেপ নেওয়াতে এই অঞ্চলে ইরানের অধ্যুত্বমূলক আচরণ যেমন আসাদ সরকারের প্রতি তাদের সমর্থন, হেজবুল্লাহ সন্ত্রাসী সংগঠনকে সহায়তা প্রদান অথবা ইরাক ও ইয়েমেনের সরকারকে খর্ব করতে উগ্র মিলিশিয়া বাহিনীকে সমর্থন নিবৃত করতে যুক্তরাষ্ট্রের প্রত্যয়কে খাটো করা হচ্ছে না। সর্বোপরি যুক্তরাষ্ট্র কখনই ইরান পরমাণু অস্ত্র আহরণ করুক তা বরদাস্ত করবে না।
এতক্ষণ শুনলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল। এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
আফগানিস্তানের দক্ষিণে হেলমান্দ প্রদেশে একটি বিশাল আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত 29 জন নিহত এবং আরও 60 জনেরও বেশি লোক আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্রাদেশিক রাজধানী লাশকারগাতে নিউ কাবুল ব্যাংকের সামনে সৈন্যরা এবং সরকারি কর্মচারীরা তাদের বেতন তোলার জন্য সমবেত হলে এই বোমা আক্রমণের ঘটনাটি ঘটে। প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র ওমর জোয়াক ভয়েস অফ আমেরিকাকে বলেন, আহতদের কারো কারো অবস্থা শোচনীয়। তিনি বলেন, এই ঘটনার যারা শিকার হয়েছেন তাদের মধ্যে অসামরিক এবং সামরিক ব্যক্তিরাও রয়েছেন। আফগানিস্তানে রোববার ঈদ উৎসবে ঠিক প্রাক্কালে এই মারাত্মক বোমা আক্রমণ ঘটে। তালিবান এই ঘটনার দায় স্বীকার করেছে এবং বলেছে যে তারা আফগান বাহিনী এবং গোয়েন্দা কর্মীদের 80 জনেরও বেশি লোককে হত্যা করেছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন যে তালিবান যে একটি ভিডিও প্রকাশ করেছে তা তারা পরীক্ষা করে দেখছেন। এই ভিডিওর সম্ভাব্য উদ্দেশ্য হচ্ছে আফগানিস্তানে অপহৃত আমেরিকান ও অস্ট্রেলিয়ানদের দেখানো। বুধবার প্রকাশিত এই ভিডিওতে দেখানো হয়েছে যে দুজন লোক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাদের মুক্তির জন্য ওই ইসলামী বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে আপোষ আলোচনা করতে বলছে। আজ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি থানায় বিস্ফোরক ভর্তি একটি গাড়ি আঘাত হানলে কমপক্ষে 8 জন নিহত এবং আরও 4 জন আহত হয়েছে। আহত লোকদের সাহায্য করতে সেখানে জরুরি টিম পাঠানো হয়েছে। ভয়েস অফ আমেরিকার সোমালি বিভাগের একজন প্রতিবেদক আহমেদ হাসান ওলাদ বলছেন যে এই আক্রমণের লক্ষ্যই ছিল ব্যস্ত মক্কা আল মুকাররমা সড়কে অবস্থিত ওয়াবেরি থানা। ওলাদ, যিনি এই আক্রমণের সময় ওই থানার কাছেই ছিলেন, বলছেন তিনি একজন লোককে টয়োটা সার্ফ গাড়ি চালিয়ে দ্রুত বেগে থানার দিকে যেতে দেখেন। ভারতের গোর্খাল্যান্ড আন্দোলন নিয়ে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে সরকার যে সর্বদলীয় বৈঠক ডেকেছিল তাতে মাত্র 3টি দল অংশ নেয়, তৃণমূল কংগ্রেস, এনসিপি এবং বিএসপি। অন্যদিকে পার্শ্ববর্তী রাজ্য সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে এক চিঠিতে গোর্খাল্যান্ড আন্দোলনের প্রতি তাঁর সমর্থনের কথা জানান। বিস্তারিত জানাচ্ছেন কলকাতায় আমাদের সংবাদদাতা গৌতম গুপ্ত।
বৃহস্পতিবার শিলিগুড়িতে পশ্চিমবঙ্গ সরকারের আহ্বানে সর্বদলীয় বৈঠকে হাজির হল কেবলমাত্র তৃণমূল কংগ্রেস, এনসিপি আর বিএসপি দলের প্রতিনিধিরা। অন্যান্য দলগুলি বৈঠক বয়কটের কথা আগেই জানিয়ে দিয়েছিল। বৈঠকের শেষে স্বরাষ্ট্র সচিব মলয় দে জানিয়েছেন, একটানা বন্ধ চলতে থাকলে পাহাড়বাসী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। শান্তি আর স্বাভাবিকত্ব বজায় রাখতে আলোচনা দরকার সব পক্ষের মধ্যে। রাজ্যের সাংবিধানিক দায়িত্ব হল আইন শৃঙ্খলা রক্ষা করা। বন্ধ তুলে নিতে সরকারের তরফে ফের অনুরোধ জানানো হয়। ওদিকে গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং ও তাঁর স্ত্রী আশা গুরুং এর বিরুদ্ধে খুন ও ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করা হয়েছে। মোর্চা নেতারা অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন এ নিয়ে প্রশ্ন তুলেছেন যে গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বন্ধ করতে তার পূর্বসূরী সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন কেন কোনো ব্যবস্থা নেননি। আজ এক টুইটার বার্তায় ট্রাম্প প্রশ্ন করেন যে 2016 সালের নির্বাচনে রাশিয়া যদি এতটাই করে থাকে তাহলে এর সবকিছুই তো ঘটেছিল ওবামা আমলে, তারা কেন সেটা বন্ধ করেননি। আরেকটি মন্তব্যে ট্রাম্প বলেন যে ওবামার স্বরাষ্ট্র নিরাপত্তা প্রধান জে জনসনই হচ্ছেন সর্বসাম্প্রতিক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা, যিনি বলেছেন ট্রাম্প এবং রাশিয়ার মধ্যে সেরকম কোনো পায়তারা ছিল না। জনসন বুধবার হাউস ইন্টেলিজেন্স কমিটিকে বলেন যে ট্রাম্প এবং তার নির্বাচনী দল রুশ স্বার্থের সঙ্গে একাত্ম হয়েছিলেন কিনা সে ব্যাপারে তাঁর কিছু জানা নেই। গতকাল নিরাপত্তা বিষয়ক এক উচ্চ পর্যায়ের আলোচনায় উত্তর কোরিয়ার কিম জং উন সরকারকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে দেশটির উপর অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্র চীনকে চাপ দিচ্ছে। তবে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন যে পিয়ংইয়ং সরকারের সঙ্গে বেইজিং সরকারের কৌশলগত সম্পর্ক থাকায় যুক্তরাষ্ট্রকে এ ব্যাপারে তার প্রত্যাশা কমিয়ে আনতে হবে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটির প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন লিনাস রিমকোস। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.